ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। ঘড়িতে সময় রাত 11:32। আমরা একটু আগে একটা লাইভ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু সেই লাইভটা শুরু হওয়ার সময় টেকনিক্যাল ডিফিকাল্টিসের জন্য সঙ্গে সঙ্গে আবার বন্ধ করতে হয়েছে। আরও একটা লাইভে আমরা আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং আজকে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে আসার উদ্দেশ্য কি, আমাদের 1.5 মিলিয়ন ভিউ সেলিব্রেট করছি আমরা, সাবস্ক্রিপশন এটাকে সেলিব্রেট করছি আমরা। এবং আমাদের এখন সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 1.5 মিলিয়নের কিছু বেশি। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে এই সংখ্যাটাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। এবং আশা করব যে আপনারা সবাই মিলে যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে হয়তো সামনের সময়গুলো আরো চমৎকার হবে। আর সেই জন্যই প্রথম থেকেই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আজকের যে স্টোরি, সেই স্টোরিতে আমাদের সঙ্গে জয়েন করবেন সুকান্ত মাইতি। আশা করছি তিনি কাজে আছেন, তারপরেও কোনো একটা সময় যদি তিনি পারেন তাহলে তিনি বলেছেন জয়েন করবেন। কারণ আজকে যে স্টোরিটা আমি শোনাবো সেই স্টোরিটাও পাঠিয়েছেন আমাদেরকে সুকান্ত মাইতি। সুতরাং সুকান্ত মাইতির কাছে আমরা যাব এবং সুকান্ত মাইতি আমাদেরকে জানাবেন এই ঘটনা সম্পর্কে। তবে এখনো পর্যন্ত সুকান্ত মাইতির সাথে কিন্তু আমরা হচ্ছে মানে আমি কিন্তু ঠিক জানি না যে ঠিক কোন মুহূর্তে তিনি জয়েন করতে পারবেন। তিনি কাজের মাঝখানে একটা সময় বের করে তিনি বলেছেন যে তিনি জয়েন করবেন আমাদের সাথে। তো দেখা যাক সুকান্ত মাইতি কখন জয়েন করতে পারেন। আপনারা সবাই যারা আমাদের সঙ্গে আছেন তারা যদি আজকে ঘটনাটি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যেতে চাই আমাদের প্রথম ঘটনায়। মানে আসলে ঘটনাটা অনেক লম্বা, একটা ঘটনায় আমরা শুনবো তিনটা পার্টে। চলুন শুরু করা যাক। যদি আপনারা সবাই প্রস্তুত থাকেন তাহলে আমিও প্রস্তুত। শুরু করছি আমাদের আজকের এপিসোড।
I say those who like sharing, happy feet just so.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাব আমাদের আজকের একটা স্পেশাল এপিসোড হচ্ছে, যেটা 1.5 মিলিয়নকে কেন্দ্র করে সেই এপিসোডের স্পেশাল স্টোরিটাই। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জানি আল্লাহর রহমতে আপনি সর্বদাই ভালোর তলে থাকেন। রাব্বি ভাই সহ ভূত ডট কম এর সমগ্র টিমের প্রতি সালাম, স্নেহ ও ভালোবাসা জ্ঞাপন করে আজ আবারও হাজির হলাম একটি লোমহর্ষক ঘটনা নিয়ে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল। চলুন ঘটনায় যাওয়া যাক। গাছগুলো যেন আমাদের চারপাশে আঁকড়ে ধরেছে, পাতার ফাঁক দিয়ে ঢেকে যাওয়া চাঁদের আলো অদ্ভুতভাবে বাঁক নিচ্ছিল। বাবা চেষ্টা করছিলেন শান্ত থাকার, কিন্তু তাঁর চোখেও আতঙ্ক স্পষ্ট। তিনি আমার মাথায় হাত দিয়ে বললেন, সব ঠিক আছে, শুধু আমার দিকে ধ্যান দে আর হাতটা ধরে থাক। আমি বাবার হাতটা শক্ত করে চেপে ধরেছিলাম। দিদি কাঁদছিল, মা তার হাত শক্ত করে ধরে বললেন, চিন্তা করিস না, আমরা একসাথে আছি, একসাথে থাকলে কিচ্ছু হবে না। তখন ততটা বুঝতে না পারলেও আজ মনে হয় সেদিন রাস্তা যেন আমাদের জন্য এক অন্যরকম জাল বুনেছিল। যেখানেই যাই শেষমেশ আমার একই বাঁক, একই গাছ, একই ঝোপের মধ্যে চলে আসি। বুঝতে পারছিলাম এটা আর স্বাভাবিক কোনো ঘটনা নয়। মা আতঙ্কে ছিলেন, গলার স্বর কমে গিয়েছিল,
দিদি হঠাৎ এক জায়গায় থেমে চেঁচিয়ে উঠল, মা আর পারছি না, আমার পার চলছে না। বাবা তাকে কাছে টেনে নিয়ে বোঝান রাস্তা পাওয়া যাবে। আমরা হাঁটতে হাঁটতে এমন এক বাঁকের কাছে পৌঁছালাম যেখানে গাছগুলোর ছায়া যেন জীবন্ত। আমি এখনো মনে করতে পারি ছায়াগুলো আমাদের চারপাশে ঘুরছিল। বাবার কণ্ঠে আতঙ্ক হতাশা মিশ্রিত। আমরা কি কখনো বের হতে পারব? মনে হচ্ছে আমরা এই জঙ্গলের গোলক ধাঁধায় আটকে গেছি। আমি কেবল ছোট্ট চোখে চারপাশটা দেখছিলাম আর আমার মনের ভেতর ভয় ঢুকে গিয়েছিল। সেটা আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। রাস্তার বাঁক যত বাড়ছিল জঙ্গল তত অচেনা আর ভয়ঙ্কর হয়ে উঠছিল। গাছের গায়ে মলিন ছায়া, বাতাসে অদ্ভুত আওয়াজ আর দূরে দূরে অজানা শব্দ, সব মিলিয়ে মনে হচ্ছিল আমরা কোনো এক অদৃশ্য শক্তির খেলার গুটি। বাবা শক্ত করে ধরে রেখেছিলেন, সেই বয়সের ছোট্ট পায়ে হেঁটে চলা কঠিন হয়ে উঠেছিল। মাঝে মাঝে মায়ের কণ্ঠ ভেসে আসছিল, হারে গোতে হবে না, চল ফিরে যাই। কিন্তু আমরা ফিরতে পারিনি, কারণ রাস্তা যেন আমাদের নষ্ট করার জন্য গোলক ধাঁধা বুনছিল। আমরা হেঁটেই যাচ্ছিলাম, কিন্তু অন্ধকারের মধ্যে ঘুরে ঘুরে আমরা আবারও সেই একই ভাঙা গাছের সামনে এসে দাঁড়িয়েছিলাম। রাত বাড়ার সাথে সাথেই অদ্ভুত সব ঘটনা ঘটা শুরু করে। হঠাৎই বাতাসের সঙ্গে অদ্ভুত ফিস ফিস শব্দ শোনা যায়, যেন কেউ আমাদের চারপাশে ঘুরছে। মায়ের কণ্ঠ কাঁপছিল, আমরা কি বেঁচে থাকতে পারব? বাবা দৃঢ় কণ্ঠে বললেন, চুপ করো, ওরা আমাদের পরীক্ষা করছে, শুধু একে অপরকে ধরে রাখো। পথ যেন আরো সংকীর্ণ হয়ে আসছিল, ঝোপের মধ্য দিয়ে হেঁটে যাওয়া কঠিন হয়ে উঠছিল, ছায়াগুলো যেন জীবন্ত। আমি ছোট্ট চোখে চারপাশে তাকিয়ে চেঁচিয়ে উঠছিলাম বারবার, বাবা আমার ভয় লাগছে। বাবা আমার মাথায় হাত দিয়ে বললেন, শান্ত হ, কিচ্ছু হবে না, আমি আছি তো। তখনও বুঝিনি সেই রাতটা আমাদের পরিবারের জন্য মৃত্যুর গোলক ধাঁধা হয়ে দাঁড়াবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ আবারও হাজির হলাম একটি অন্যরকম ঘটনা নিয়ে। কতটা ভয়ের জানি না, ঘটনা কি কোথা থেকে পেয়েছি সেসব কথা না হয় ঘটনার শেষে বলছি। তবে যারা আমার 135তম এপিসোডে গোলক ধাঁধা ঘটনাটা পছন্দ করেছিলেন, আশা করি তাঁদের ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে অন্ধকার গহীনে হারিয়ে যাই। রিয়াজুল সাহেব বলতে থাকেন, 2025 সালে দাঁড়িয়েও আমি এখনো শিউরে উঠি সেই রাতটার কথা ভেবে। আমি তখন মাত্র 7 বছরের এক শিশু, বাবার কোলে চেপে শুধুই কাঁদছিলাম, আর আমার 10 বছরের বোন মায়ের হাত আঁকড়ে ধরেছিল। আমরা 4 জন আমাদের ছোট্ট পরিবার গিয়েছিলাম ওড়িশার সাতকোশিয়ার জঙ্গল ঘুরতে। সেটা 80-এর দশকের মাঝামাঝি সময়। তখন সেই জঙ্গল নিয়ে ভয়ঙ্কর গল্প শোনা গেলেও বাবা তেমন গুরুত্ব দেননি। বাবা ছিলেন সাহসী ফরেস্ট অফিসার, তবে সেই জঙ্গলের না। অপরদিকে মা ছিলেন একটু চিন্তাশীল স্বভাবের গৃহবধূ। সেদিন আমরা যখন জঙ্গলের ভেতর গাড়ি নিয়ে ঢুকলাম, প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। যদিও আমি তখন ছোট, তবু বাবার আতঙ্কিত মুখ, মায়ের কাঁপা হাত আর দিদির চোখের ভয়ের ছাপ এখনো ভুলতে পারিনি। কিছু দূর গিয়ে আমরা একটি ভাঙা শাল গাছের সামনে পড়লাম। বাবা গাড়ি থামালেন, মায়ের কণ্ঠে উৎকণ্ঠা, তুমি কি ঠিক পথে যাচ্ছ? এই রাস্তা তো খুব অচেনা লাগছে, বাবা একটু বিরক্তির সুরে বললেন, চিন্তা করো না তো, আমি ম্যাপ দেখেছি, ঠিকই যাচ্ছে। আমার স্পষ্ট মনে আছে দিদি মায়ের হাত চেপে ধরে খালি ফিস ফিস করে বলছিল, মা আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ কেউ আমাদের পেছন পেছন আসছে। মা তাকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তাঁর গলাতেও ভয় ছিল। গাড়ি কিছু দূর এগোতেই হঠাৎ আবার সেই ভাঙা শাল গাছটার সামনে পড়ল। এবার বাবার গলায়ও কাঁপুনি। এটা কিভাবে সম্ভব, আমরা তো সোজা এসেছি, তবে একই গাছের সামনে আমরা আসলাম কিভাবে? গাড়ির ভেতর তখন শ্বাসরুদ্ধকর নীরবতা। আমার ছোট্ট মাথায় কিছুই ঢুকছিল না, শুধু মায়ের আঁকড়ে ধরা হাতের উষ্ণতা আর বাবার চোখ মুখের আতঙ্কটা আমার মনে আছে। আমরা এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু যতবারই গাড়ি চালাতাম বারবারই একই রাস্তা, একই গাছ, একই বাঁক সামনে এসে পড়ছিল। যেন রাতের জঙ্গল আমাদের নিয়ে খেলছে আর আমরা বেরোবার সব পথ বন্ধ করে ফেলেছি। এর মাঝে গাড়িটা কোনো কারণ ছাড়াই একটা যান্ত্রিক গর্জন করে একটু ঝাঁকুনি দিয়ে থেমে গেল। বাবা নেমে চেক করে দেখলেন ইঞ্জিন ঠিক আছে, কিন্তু কোনো এক অজানা কারণে গাড়িটার স্টার্ট নিচ্ছে না। বাবার চোখ মুখে দুশ্চিন্তার ছাপ, গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। এদিকে রাত ধীরে ধীরে ঘনীভূত হচ্ছিল অন্ধকারের অনিশ্চয়তায়। বাবার আন্দাজ সামনে 4-5 কিলোমিটারের মধ্যে একটা ফরেস্ট চেকপোস্ট আছে, সেখান পর্যন্ত পৌঁছাতে পারলে আর ভয় নেই, কিন্তু যদি তা না হয় এই জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ারের কবলে পড়তে হবে। তাই বাবা ঠিক করলেন হেঁটেই আমরা সবাই সেখানে যাব, আর তাছাড়া যা সব গোলক ধাঁধার মতো রাস্তা, এই নির্জন জঙ্গলে কোনো পথচারী বা গাড়ির সাহায্যের আশা করাও বোকামি। জঙ্গলের বুক চিরে হাঁটতে হাঁটতে রাতের অন্ধকার আমাদের একেবারে গ্রাস করে নিয়েছে। ততক্ষণে চারদিকের নিস্তব্ধতা এতটাই গভীর হয়ে উঠেছে যে নিজের হৃদস্পন্দনের আওয়াজও স্পষ্ট শোনা যায়। মাঝে মাঝে দূরে কোথাও থেকে হায়নার বা বুনো শেয়ালের কান্নার মতো ডাক ভেসে আসছিল, যা আরো ভয়ঙ্কর করে তুলেছিল পরিবেশটাকে। বাবার হাতের টর্চ আলোটা অদ্ভুতভাবে দুর্বল হয়ে এসেছিল। মনে হচ্ছিল আলো যতটা সামনে পড়ার কথা ঠিক ততটা পড়ছে না, যেন কোনো অদৃশ্য শক্তি সেই আলোকে ঘিরে ফেলছে। যদিও টর্চের ব্যাটারি নতুন, মা গলা নিচু করে বাবাকে বললেন, আলো এত দুর্বল লাগছে কেন, টর্চে কি ব্যাটারি শেষ হয়ে আসছে? বাবা উত্তর না দিয়ে সোজা তাকিয়ে নিঃশব্দে এগিয়ে চলছিলেন, কিন্তু হাত ধরার দরুন আমি তার হাতের আঙুলের কাঁপুনি টের পাচ্ছিলাম। দিদি শুধু ফিসফিস করে বলছিল, মা আমার মনে হচ্ছে কেউ আমাদের পেছনে হাঁটছে। আমরা সবাই একবার দাঁড়িয়ে কান পাতলাম। প্রথমে কোনো শব্দ পাওয়া গেল না, আচমকাই শুকনো পাতার মচমচ শব্দ যেন খুব কাছে এসে থেমে গেল। বাবা টর্চ ঘুরিয়ে পেছনে ফিরলেন, কিন্তু অসংখ্য গাছের অন্ধকার ছায়া ছাড়া কিছুই দেখা গেল না। আমি বাবার কাছে গা গুটিয়ে দাঁড়িয়ে রইলাম। বাবা নিচু হয়ে আমার কানে কানে বললেন, ভয় পাস না, আমি আছি। কিন্তু তার কণ্ঠস্বরের ভেতরকার কাঁপুনি আমার ছোট্ট বুকে ঢুকে যাচ্ছিল। আমরা আবার হাঁটা শুরু করলাম। এবার লক্ষ্য করলাম রাস্তা যেন আরো সরু হয়ে গেছে, দুপাশের গাছগুলো অস্বাভাবিকভাবে একে অপরের দিকে ঝুঁকে এসে পথটা ঢেকে দিয়েছে। মা কাঁপা গলায় বললেন, আমি এমন রাস্তা আগে কখনো দেখিনি, তুমি নিশ্চিত আমরা সঠিক দিকে যাচ্ছি? বাবা বিরক্ত স্বরে উত্তর দিলেন, থামো, আমি জানি আমি কোথায় যাচ্ছি। কিন্তু তার চোখের ভেতর শঙ্কার ছায়া, যেন তিনিও নিশ্চিত নন। একটু এগিয়ে হঠাৎ দেখি রাস্তার একপাশে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। প্রথমে ভেবেছিলাম গাছের ডাল, কিন্তু হঠাৎ সেটা নড়ে উঠল। আমার গলা শুকিয়ে কাঠ, আমি চিৎকার করে উঠলাম, বাবা ওখানে ওটা কি? বাবা টর্চ মাছটা সেই দিকে ফেললেন, কিন্তু আলো পড়তেই দেখলাম সেখানে কিছু নেই, শুধু ঘন ঝোপঝাড়। মা আবার কাঁধে হাত বুলিয়ে বললেন, ও কিছু না, চোখের ভুল। কিন্তু তার হাতের কাঁপুনি বলছিল তিনিও দেখেছেন। আমরা যতই হাঁটছিলাম জঙ্গলের শব্দ ততই অস্বাভাবিক হচ্ছিল, কখনো গাছের মগডালে অদ্ভুত খসখস শব্দ যেন ভারী কিছু নড়ছে, আবার কখনো পাতার ফাঁক দিয়ে ভেসে আসছিল ফিস ফিস করা কণ্ঠস্বর। কিন্তু বোঝা যাচ্ছিল না কে কথা বলছে বা কি ভাষা। দিদি কেঁদে ফেলছিলেন বারবার। আমার মা তাকে বুকে টেনে নিচু গলায় কোরআনের আয়াত পড়তে শুরু করলেন। আমি মার ঠোঁটের কাঁপুনি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। বাবার কপালে ঘাম জমছিল, অথচ তখন শীতকাল আর জঙ্গলের ভেতর হাড় কাঁপানো ঠান্ডা। তিনি হঠাৎ বলে উঠলেন, আমি আর কিছু বুঝতে পারছি না, এই রাস্তা যেন আমাদের বোকা বানাচ্ছে। ওয়েলকাম ব্যাক। অনেক লম্বা ঘটনা, পরের ঘটনার পরের অংশে পরে যাব। মাঝখানে আমরা সুকান্ত মাইতিকে পেয়েছি, সুতরাং সুকান্ত মাইতি যেহেতু কাজের মাঝখানে আমাদের সাথে জয়েন করেছেন, যে ঘটনাটা শুনছেন সেই ঘটনাটা এবং আজকের শোয়ের যে শিরোনাম সেটাও তার ঘটনা দিয়েই। এবং তিনি মিডল ইস্ট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহাম্মদ ইয়াসিনও আছেন আমাদের সঙ্গে, আমরা ইয়াসিন ভাইয়ের কাছেও আসব। সুকান্ত মাইতি, আপনার যেহেতু আবার কাজে ফিরে যেতে হবে, আমি ভাবলাম যে স্টোরির মাঝখানে যে ব্রেকটা পড়ল সেই ব্রেকে আমি একটু আপনার সাথে কথা বলে নিয়ে বাকি অংশটুকু আমরা আবার শুনব। আপনি একটু যদি কাইন্ডলি, প্রথমেই 1.5 মিলিয়ন সেলিব্রেশনে আপনার ঘটনা দিয়ে শুরু করছি আমরা, আপনি যদি একটু কাইন্ডলি বলতেন যে আপনার কেমন লাগছে, কারণ এই জার্নির সাথে আপনিও যুক্ত এবং 1.5 মিলিয়ন যে আমরা আসতে পেরেছি এটার সাথে আপনি পুরো জার্নিটা দেখেছেন, কেমন লাগছে আপনার আজকে? আনমিউট করে কথা বলতে হবে।
প্রথমে আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং ভূতদর্কমের সমস্ত টিম, রাব্বি ভাই এবং সবাইকে আমার সালাম, সমস্ত শ্রোতা বন্ধুকে আমার সালাম। এটা একটা মানে আলাদা প্রাপ্তি, মানে সেই মানে 2018 সঙ্গে মানে ভূত এফএম থেকে আপনার সঙ্গে যুক্ত, তারপরে ভূতদর্কম 2020 থেকে, মানে এটা একটা আলাদা প্রাপ্তি, মানে এটা ভাষায় বর্ণনাতীত যাকে বলে,
খুবই ভালো লাগছে। ঘটনাটি আমি
উড়িষ্যার, এই জঙ্গলটি উড়িষ্যার এবং আমার উড়িষ্যার একজন পরিচিত ভাই আছেন, তার অফিসের একজন কলিগ, ওই বছর 50-52 এরকম বয়স, ওনার সাথে ঘটা এই ঘটনা। ঘটনায় যে মানে বাচ্চা ছেলেটি, ওটা বর্তমানে উনি মানে 80 দশকে ওনার সঙ্গে ঘটে ঘটনাটি, এবার উনি বলেছিলেন। এবার আমি যেহেতু ঘটনা কালেক্ট করার সূত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ফোন করে জিজ্ঞেস করি, তো সেই সূত্রে আমার ওই ভাইয়ের কাছে আমি ফোন করি যে কোনো ঘটনা আছে কিনা সেরকম কিছু, তো উনি আমাকে ঘটনাটি দেন।
সুকান্ত মাইতি, আমার তো আপনারও কাজে ফিরতে হবে, আমাদেরও শোয়ে ফিরতে হবে, কিন্তু ছোট্ট একটু বলবেন, মানে একটু হিন্ট দিবেন নাকি, এই যে ঘটনা চলছে এর মাঝখানে এরা যে এই যে বিপদে পড়েছে এই জঙ্গলের মধ্যে, বেরোতে পারবে এখান থেকে, মানে যতটুকু বলা যায় আর কি?
এটা তো সময় বলবে, ঘটনার শেষে মানুষ জানতে পারবে, তবে খুবই হৃদয় বিদারক কিছু ঘটনা ঘটবে ঘটনার মাঝখানে, সেটা শ্রোতা বন্ধুরা অপেক্ষা করলেই একটু পরেই জানতে পারবে। মানে সবসময় সব কিছুর পরিণতি যে ভালো হয় সেমনটাও না, তো এই ঘটনার মানে যতটাই রোমহর্ষক ভয়ঙ্কর তার সঙ্গে কিছু হৃদয় বিদারক জুড়ে আছে, তো সেটার জন্য শ্রোতা বন্ধুকে অপেক্ষা করতে হবে।
শেষ পরিশেষে আপনি যদি আমাদের মানে আমাদের লিসনার মানে আপনারও লিসনার লিসনারদের কিছু বলতে চান?
অবশ্যই, আমি লিসনারকে বলতে চাই ইনশাআল্লাহ সবাই ভূত.com সঙ্গে জুড়ে থাকুন, সামনে আরো চমক আসছে এবং হ্যালোইনে ইনশাআল্লাহ সাব্বিরজি ঘটনা মানে খুবই আপ্রাণ চেষ্টা করছি, সাব্বিরজির ঘটনা আসবে ইনশাআল্লাহ, এটুকুই মানে বড় চমক দিতে চাই শ্রোতা বন্ধুকে। এছাড়া আরো অনেক ঘটনা তো আসবে একে একে ইনশাআল্লাহ।
থ্যাংক ইউ সো মাচ, আপনি এই যে কাজের মাঝখানে আমাদের সময় দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনি।
আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে মোহাম্মদ ইয়াসিন। ইয়াসিন, আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয়টা বলবেন, তারপরে স্টোরি শেষ করে তারপরে আপনার কাছে আবার আসব। আপনি কোথা থেকে এসেছেন, কি করেন, আপনি যদি সবাইকে বলতেন।
আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইয়াসিন বলছিলাম গাজীপুর থেকে। আমি বর্তমানে আছি কলেজে।
স্পেশাল কেস ছিল, কাজের মাঝখানে সুকান্ত মাইতি একটু টাইম পেয়েছিলেন শুধুমাত্র এই ঘটনা সম্পর্কে বলতে বা এই সেলিব্রেশনে পার্টিসিপেট করতে। আমরা আবারও ঘটনায় যাচ্ছি, সাথেই থাকুন আমাদের। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে এলাম। চলুন সরাসরি ঘটনায় ফেরা যাক। তাঁর গলায় যে আতঙ্ক এবং গলাটা যে শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে সেটা স্পষ্ট। ঠিক তখনই দূরে কোথাও চিৎকারের মতো আওয়াজ ভেসে আসলো, যেটা মানুষের না পশুর ঠিক বোঝা গেল না, কিন্তু এতটা বিভৎস ছিল যে আমাদের চারজনের শরীর একসঙ্গে কেঁপে ওঠে। মা আতকে বাবার হাত চেপে ধরে বললেন, ওটা কিসের শব্দ, এত রাতে এই জঙ্গলে মানুষ এলো কোথা থেকে? বাবা কোনো উত্তর দিলেন না, শুধু বললেন, চলো তাড়াতাড়ি এগোতে হবে। আমরা দ্রুত পা চালাতে শুরু করলাম। হঠাৎ দিদি থমকে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, বাবা দেখো ওই গাছটার ফাঁক দিয়ে কি উঁকি দিচ্ছে। আমরা সবাই একসাথে তাকালাম। অদ্ভুত ভাবে ঠিক সেই মুহূর্তে টর্চের আলো নিভে গেল, চারদিকে পিচকাল অন্ধকার নেমে আসে। দিদির চিৎকার কানে বাজল, মা! আমি বাবার হাত আঁকড়ে ধরে কাঁপছিলাম। বাবা টর্চটা বারবার চাপড়াচ্ছিলেন, কিন্তু আলো আর চলে না। অন্ধকারে আমরা যখন দিশেহারা হয়ে পড়েছি, তখন হঠাৎ আমাদের চারপাশে যেন সখানেক ফিস ফিস করা গলার আওয়াজ ভেসে এলো। কণ্ঠগুলো খুব কাছে, যেন চারপাশে গাছের আড়ালে দাঁড়িয়ে শত শত অদৃশ্য মানুষ আমাদের নিয়ে ফিস ফিস করছে। মা কোরআনের আয়াত আরো জোরে পড়তে লাগলেন। দিদি কেঁদে তার আঁচল আঁকড়ে ধরল। বাবার হাত কাঁপছিল, আমি টের পাচ্ছিলাম। হঠাৎ এক ঝাপটা বাতাস এত জোরে এলো যে আমাদের টর্চ ব্যাগ সব ছিটকে মাটিতে পড়ে গেল। সেই বাতাসের সঙ্গে ভেসে এলো এক অদ্ভুত মাংস পচা গন্ধ, যা আমাদের শ্বাসরোধ করে দিচ্ছিল। আমি ঠিক করে শ্বাস নিতে পারছিলাম না, শুধু বাবাকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। বাবা এক মুহূর্তে আমাদের সবাইকে জড়ো করে ফিস ফিস করে বললেন, নড়বে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকো, এরা চাইছে আমরা ছোটাছুটি করি। কিন্তু ততক্ষণে অন্ধকারের ভেতরে কিছু যেন আমাদের চারপাশে ঘুরতে শুরু করেছে। পায়ের নিচে শুকনো পাতার মচমচ শব্দ, অথচ আমরা কেউ নড়ছি না। মা কাঁপতে কাঁপতে বললেন, কেউ আমাদের ঘিরে ফেলেছে। বাবার কণ্ঠে হতাশা, হ্যাঁ আমিও তাই টের পাচ্ছি। সেই মুহূর্তে আচমকাই হঠাৎ টর্চ আবার জ্বলে উঠল। আলো পড়তেই দেখি সামনে মাটির ওপর অদ্ভুত কিছু দাগ আঁকা আছে, যেন রক্ত মাখা আঁচর। বাবার মুখ ফ্যাকাশে হয়ে আসে, তিনি ভীত কণ্ঠে বললেন, এটা মানুষের কাজ না, এই জঙ্গলের ভেতর
কিছু একটা আছে যা আমাদের এখানে আটকে রাখতে চায়। টর্চের আলোয় যে অদ্ভুত রক্তের মতো বৃত্তের আঁচড় দেখেছিলাম সেটা আমাদের চারজনকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। বাবার হাতের টর্চ কাঁপছিল, আলোর রশ্মি বারবার কেঁপে উঠছিল, যেন আলো নিজেই ভয় পাচ্ছে। মাটির ওপর সেই দাগগুলো শুকনো নয়, টাটকা। এমনই মনে হচ্ছিল যেন কিছুক্ষণ আগেই কেউ রক্তাক্ত হাতে ওটা আঁচড়েছে। বাবা ফিসফিস করে বললেন, এটা কোনো পশুর কাজ নয়, মানুষের হাতেরও কাজ নয়, এটা অন্য কিছু। মা আঁচল শক্ত করে বুকের কাছে চেপে ধরলেন, আর দিদি কেঁদে ফেলল, মা আমি আর পারছি না, আমাদের ফিরিয়ে নিয়ে চলো। কিন্তু মা জানতেন ফেরার কোনো পথ নেই, কারণ যেদিকেই যাই আবার একই গাছ, একই বাঁক, একই ছায়া। আমরা যখন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎই তখন গাছের ফাঁক দিয়ে অদ্ভুত এক শব্দ এলো। সেটা পুরোপুরি ঠিক মানুষের হাসির মতো নয়, গলার স্বর ভাঙা, খসখসে, যেন একসাথে বহুজন হাসছে। বাবা চাপা স্বরে বললেন, কিছুতেই বিচলিত হয়ো না, শুধু আমার হাত শক্ত করে ধরো। আমি বাবার হাত আঁকড়ে ধরলাম, মা দিদির হাত ধরে রইলেন। টর্চের আলো কাঁপছে, ঠিক তখনই আমরা দেখলাম আলোটা গাছের গুড়ির পাশে পড়তেই সেই ছায়াগুলো নড়ে উঠল। প্রথমে ভেবেছিলাম আলো পড়ায় ছায়াগুলো এমন করছে, কিন্তু ভালো করে তাকাতেই বুঝলাম ওগুলো সত্যিই নড়ছে। অদ্ভুত সব অবয়ব, মানুষের মতো লম্বা ছায়া, কিন্তু অস্পষ্ট ধোঁয়ার মতো যেন অন্ধকারের চেয়েও কালো। কেউ দাঁড়িয়ে, কেউ হামাগুড়ি দিচ্ছে, কেউ বা ডালপালার ভেতর লুকিয়ে আছে। আমার বুক আতঙ্কে কেঁপে ওঠে। আমি চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, কিন্তু বাবা আমার মুখ চেপে ধরলেন। বাবার কপালে ঘাম টলমল করছে, মানে চুগলায় পড়ছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার গলায়ও আতঙ্ক। আমরা হাঁটা শুরু করলাম আবার, কিন্তু এবার ছায়াগুলো আমাদের পিছু নিল। যতবার পেছনে তাকাচ্ছি দেখি তারা ঠিক আছে আগের দূরত্বে, তারা যেন আমাদের হাঁটা নকল করছে। দিদি ভয়ে কেঁপে উঠেছিল, মা ওরা আমাদের দিকে আসছে, ওরা কি আমাদের খেয়ে ফেলবে। মা তাকে শান্ত করে বুকে টেনে দিলেন, কিন্তু আমি দেখেছিলাম মায়ের চোখ ভেজা, ঠোঁট কাঁপছে। বাবা শুধু বলেছিলেন, কারো চোখের দিকে তাকাবে না, সোজা হাঁটো। হঠাৎই টর্চটা আবার নিভে গেল, চারপাশে পুনরায় এমন ঘন অন্ধকার নেমে আসে যেন নিজের হাতও দেখা যাচ্ছিল না। তখনই কানে এলো কেমন দম বন্ধ করা গুমিয়ে ওঠা আওয়াজ, ঠিক যেন কেউ আমাদের পাশে শ্বাস নিচ্ছে। আমি বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলাম, আমাদের পিছনে কারা আসছে? বাবা আমার মাথায় হাত ফুলিয়ে বললেন, কিচ্ছু নয়, চোখ বন্ধ করে আমার হাত ধরে শুধু এগিয়ে চল। কিন্তু আমরা কেউ চোখ বন্ধ করতে পারছিলাম না। আচমকাই মায়ের কাঁপা কাঁপা গলা শোনা গেল, কেউ আমার কাঁধে যেন হাত দিল। বাবার টর্চ চাপতেই অদ্ভুতভাবে আবারও আলো জ্বলে ওঠে। আমরা সবাই একসাথে দেখলাম মায়ের কাঁধের ওপর দিয়ে কালো একটা ছায়ার হাত হঠাৎ সরে গেল। সেই হাতের কোন স্পষ্ট আঙুল নেই, শুধু লম্বা নখের মতো ধোয়াটে ডগা। টর্চের আলো পড়তেই সেটা মিলিয়ে গেল। দিদি তখন এত জোরে কেঁদে ফেলে যে সারা জঙ্গল কেঁপে ওঠে। সেই কান্নার সঙ্গে সঙ্গে চারদিক থেকে একসাথে শত শত ফিস ফিস শব্দ শোনা যেতে লাগলো, যেন কেউ হাসছে, কেউ ডাকছে, কেউ আবার শুধু শ্বাস নিচ্ছে। বাবার মুখ ফ্যাকাশে। আসলে মা সেদিন বিকেলে বেরোতে চাননি, কানা ঘুষোয় টুকটাক সাতকোশিয়া জঙ্গল নিয়ে শোনাই যেত। কিন্তু বাবার জোরাজুরিতে আমরা পরদিন সকালে না বেরিয়ে সেদিন বিকেলেই বেরিয়েছিলাম। তিনি হঠাৎ বলে উঠলেন, দৌড়াও, সবাই দৌড়াও। আমরা চারজন জঙ্গলের ভেতরে দৌড়াতে শুরু করি। গাছের ডাল কাঁটা আমাদের গায়ে ছিঁড়ে রক্ত বের করে দিচ্ছিল, কিন্তু থামার কোনো উপায় নেই। দৌড়াতে দৌড়াতে আমি একবার পেছনে তাকালাম, দেখলাম ছায়াগুলো আমাদের সাথে দৌড়াচ্ছে। তাদের গতি এত দ্রুত যে মনে হচ্ছিল এখনই আমাদের ধরে ফেলবে। আমরা যতই দৌড়াচ্ছিলাম ততবারই সেই ভাঙা শাল গাছের সামনে এসে পড়ছিলাম, যেন জঙ্গলটা আমাদের নিয়ে খেলছে। মা তখন হাঁপিয়ে গিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ আমাদের বাঁচাও। বাবা হতাশ হয়ে চারপাশে তাকাচ্ছিলেন, আমি তার চোখে ভয়ের সঙ্গে এক ধরনের ভেঙে পড়া অসহায়ত্ব দেখেছিলাম। দিদি আর হাঁটতে পারছিলেন না, সে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল বারবার, বাবা তাকে টেনে তুলেছিল। আমি শুধু বাবার হাত আঁকড়ে ধরে হাঁপাচ্ছিলাম। ঠিক তখনই জঙ্গলের ফাঁক দিয়ে হঠাৎ অদ্ভুত আলো ভেসে এলো, সেটা লালচে রঙের, যেন আগুনের শিখা। বাবা থমকে দাঁড়ালেন, আলোটা আসছিল জঙ্গলের ভেতরে কোনো এক ফাঁকা জায়গা থেকে। আমরা ওই দিকে আরো ছুটে গেলাম, কারণ মনে হচ্ছিল হয়তো ওটা কোনো মানুষের চুলার আগুন, হয়তো ওখানেই চেকপোস্ট। কিন্তু যখন এগোলাম বুঝলাম আলোটা কোনো চুলোর আগুন নয়, ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছে এক বিশাল অগ্নিবৃত্ত, আর তার ভেতরে ঘুরে বেড়াচ্ছে সেই ছায়াগুলো। তারা আগুনের ভেতরে ঢুকে আবার বেরিয়ে আসছে, আর প্রতিবার বেরিয়ে আসলে তাদের অবয়ব আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। আমরা চারজন একসাথে থমকে দাঁড়ালাম। মা বুক চেপে কাঁদছিলেন, দিদি হাহাকার করে কাঁদছিল। আমি বাবার হাত ধরে শুধু কাঁপা কাঁপা স্বরে বললাম, বাবা আমি বাড়ি যেতে চাই। বাবা আমার মাথায় হাত বুলিয়ে কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই আগুনের ভেতর থেকে এক বিভৎস চিৎকার ভেসে এলো। সেই শব্দ এতটাই ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল বুক ফেটে যাবে। আমি চোখ বন্ধ করে ফেলি আর বুঝলাম আমরা এমন কিছুর সামনে এসে পড়েছি যা মানুষের বোধগম্যের বাইরে। ফাঁকা জায়গার ভেতর দাঁড়িয়ে আমরা চারজন আতঙ্কে যেন জমে গিয়েছিলাম। আগুনের লালচে আলো গাছের গুড়িতে পড়ে অদ্ভুত সব ছায়া তৈরি করছিল, আবার সেই ছায়াগুলো যেন নড়ছিল নিজের মতো। বাবা চাপা স্বরে আমার মাথায় হাত রেখে বললেন, চোখ নামিয়ে রাখ, থাকাস না। কিন্তু সাত বছরের আমি কৌতূহল আর আতঙ্কে চোখ সরাতে পারিনি। দেখলাম আগুনের ভেতর দিয়ে হঠাৎ বেরিয়ে এলো এক অবয়ব, মানুষের মতো, কিন্তু মানুষ নয়। তার শরীর ছিল কালো ধোঁয়ার মতো, মাথা যেন ছাই দিয়ে গড়া, চোখের জায়গায় শুধু লালচে গর্ত। দিদি চিৎকার করে মায়ের আঁচল আঁকড়ে ধরল, মা ওরা কারা? মা তাকে বুকে টেনে নিয়ে কাঁপা গলায় বললেন, চুপ কর, কিছু বলিস না, ওরা শুনতে পাবে। কিন্তু দিদির কান্না থামছিল না, সেই কান্নার শব্দ যেন বাতাসের ভেতরে ঢুকে এক অদ্ভুত প্রতিধ্বনি তৈরি করছিল। প্রতিধ্বনির সাথে চারপাশের ছায়াগুলো আরো দ্রুত নড়তে থাকে, যেন তারা আমাদের কান্না শুষে নিচ্ছে। বাবা হঠাৎ গম্ভীর চাপা স্বরে বললেন, সবাই মাটিতে বসো, একে অপরের হাত ধরে থাকবে, যে করেই হোক আমাদের মনকে শক্ত রাখতে হবে। আমরা তিনজন কাঁপতে কাঁপতে মাটিতে বসলাম। তখনই ঠান্ডা শিরশিরে হাওয়া বইতে শুরু করল, সেই হাওয়ার মধ্যে কেমন একটা গন্ধ, পচা মাংসের মতো, আমার গা গুলিয়ে উঠল। বাবা দাঁতের দাঁত চেপে ফিসফিস করে বললেন, ওরা এসেছে। আমরা যে আগুনের বৃত্তের সামনে বসেছিলাম, হঠাৎ সেটার ভেতর থেকে একসাথে কয়েকটা কালো অবয়ব বেরিয়ে আসে। তারা মানুষের মতো হাঁটছিল, কিন্তু পা মাটিতে পড়ছিল না, ভেসে ভেসে আসছিল। তাদের লম্বা হাত আঙুলের বদলে ধারালো নখ, প্রত্যেকের মুখে সেই ফাঁকা কালো গর্ত, আর সেই গর্ত থেকে অদ্ভুত আলো বের হয়ে আসছিল। আমার বুক কেঁপে উঠল, চোখ বন্ধ করতে পারছিলাম না। দিদি মায়ের কোলে লেপটে, মা কাঁপছিলেন কিন্তু আমাদের শক্ত করে আঁকড়ে ধরেছিলেন। বাবা মাটিতে পড়ে থাকা একটা শুকনো কাঠ হাতে তুলে নিলেন, আমি বুঝতে পারছিলাম তিনি জানেন ওই কাঠ দিয়ে কিছুই হবে না, তবুও লড়তে হবে। তিনি দাঁতে দাঁত চেপে বললেন, তারা যদি কাছে আসে আমি লড়ব। এদিকে সত্যি সত্যি দেখি তারা ধীরে ধীরে ঘিরে আসছিল আমাদের। বাতাসের ভেতর অদ্ভুত আওয়াজ, যেন হাজার মানুষের কান্না আর হাসি একসাথে মিশে আছে। আমার মনে হচ্ছিল মাথা ফেটে যাবে। হঠাৎ একটি ছায়া সামনে এসে থামল, তার শরীর থেকে কেমন একটা ধোঁয়া বের হচ্ছে। তার সেই অবয়বের ভেতর থেকে গলাবদ্ধ মানুষের মতো শব্দ বেরোল, ফিরতে তোরা পারবি না। মায়ের হাতে বন্দি। সেই আওয়াজে দিদি চিৎকার করে ওঠে আর মা তাকে বুকে চেপে ধরে হাহাকার করে কাঁদতে থাকে। আমি আমার বাবার দিকে তাকালাম, বাবার চোখে শুধু অসহায় আতঙ্ক। তিনি কাঠটা তুলে ধরলেন, কিন্তু আমি দেখলাম তার হাত কাঁপছে। তারপর যা হল সেটা আমি কখনো ভুলতে পারব না। তাদের গলায় ফিস ফিস শব্দ যেন সরাসরি মাথার ভেতরে ঢুকে পড়ছিল। আমার কান বাজছিল, বুক ধক ধক করছিল। মা চোখ বন্ধ করে দোয়া পড়ছিলেন, কিন্তু তার গলাও আটকে যাচ্ছিল। দিদি হঠাৎ মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে বাবাকে জড়িয়ে ধরে, বাবা আমাকে বাঁচাও। বাবা তাকে বুকে জড়িয়ে ধরলেন আর আমি মায়ের আঁচল আঁকড়ে ধরলাম। ঠিক সেই মুহূর্তে হঠাৎ টর্চটা আবার নিজে নিজেই জ্বলে উঠল। প্রিয় শ্রোতা বন্ধুরা, কি হবে এরপর? এই গোলক ধাঁধা থেকে এই পরিবারটি কি বেরিয়ে আসতে পারবে, নাকি ধরা দেবে সেই ছায়াদের কাছে? আপনারা শুনুন, ঘটনার মাঝে মাঝে আছি আমরা, চলে যাচ্ছি পরের অংশে। তবে তার আগে বলবো, অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। ফিরে এলাম ঘটনার শেষ অংশে। আলোটা ছায়াগুলোর গায়ে পড়তেই তারা পিছিয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই আলো নিভে গেল। আমি চিৎকার করে কাঁদছিলাম, বাবা টর্চ জ্বালাও, আলোটা জ্বালাও। বাবা টর্চ টিপছিলেন, কিন্তু সেটা জ্বলছিল না। চারপাশে কেবলই অন্ধকার আর ছায়াদের ফিস ফিস। আমরা বুঝতে পারছিলাম তারা আমাদের নিয়ে খেলা শুরু করেছে। যেভাবেই হোক তারা চাইছে আমাদের ভয়কে চরমে নিয়ে যেতে। বাবা হঠাৎ আমাদের তিনজনকে পেছনে সরিয়ে নিজের সামনে দাঁড়ালেন, চেঁচিয়ে উঠলেন, যারা এখানে আছো তারা সরে যাও, আমাদের পরিবারকে ছোবে না। তাঁর সেই চিৎকার জঙ্গলের ভেতর প্রতিধ্বনির মতো বেজে আবার ফিরে আসে, আর ছায়াগুলো যেন একসাথে বিভৎস বৈশাসিকভাবে তাচ্ছিল্য করে। আরো কাছে আসে, এখন মনে পড়লে গায়ে কাঁটা দেয়। আমার স্পষ্ট মনে আছে, দেখলাম ছায়াগুলো যেন আমাদের শরীরের ভেতর ঢুকতে চাইছে। মা আতঙ্কে কেঁপে উঠলেন আর দিদি চিৎকার করে বাবার বুকে মুখ লুকালেন। বাবা তখন কাঠটা তুলে ধরেছিলেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই লড়াই অসম্ভব। আমরা এমন কিছু শক্তির সামনে দাঁড়িয়েছিলাম যা মানুষকে খেলনার মতো ব্যবহার করে। আমার মনে হচ্ছিল সময় থেমে গেছে। আমার কানে তখন শুধু একটাই শব্দ বাজছিল, দিদির কান্না আর মায়ের দোয়া। বাবার মুখ গম্ভীর, চোখে ভয়, কিন্তু একই সাথে এক অদ্ভুত দৃঢ়তা। আমি তখনও জানতাম না খুব শিগগিরই এই জঙ্গলের অন্ধকার আমাদের পরিবারকে ছিন্ন ভিন্ন করে দেবে। ছায়াগুলো এবার ধীরে ধীরে আমাদের চারপাশে সারি সারি ভাবে ঝুঁকে এলো। তাদের অবয়বগুলো এত কাছে চলে এলো যে আমাদের মনে হচ্ছিল তারা আমাদের গায়ে লেগে যাবে। বাবার চোখে তখন শুধুই যুদ্ধের আগুন। তিনি কাঠটা দুহাতে শক্ত করে ধরে দাঁড়ালেন, যেন পুরো পৃথিবীর সব ভয়কে ঠেকাতে পারবেন সেই শুকনো কাঠ দিয়ে। হঠাৎ একটি ছায়া শূন্যে ভেসে উঠে বাবার দিকে ঝাঁপিয়ে পড়ল। বাবা গর্জন করে কাঠটা ঘোরালেন আর আশ্চর্যজনকভাবে সেই ছায়াটা ধোয়ার মতো পিছিয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য আমাদের মনে আশা জাগল যে হয়তো বাবা পারবেন আমাদের বাঁচাতে, কিন্তু সেটা ছিল বিভ্রম, কারণ সঙ্গে সঙ্গে আরো তিন চারটে ছায়া একসাথে ঝাঁপিয়ে পড়ে। আমি দেখলাম বাবার হাতে থাকা কাঠটা যেন তাদের ভেতর দিয়ে চলে যাচ্ছে, যেন বাবা কুয়াশাকে আঘাত করছেন। তবু তিনি হাল ছাড়ছিলেন না, ক্রমাগত আঘাত করছিলেন, আর প্রতিবার ছায়াগুলো সেই বিভৎস ভঙ্গিমায় তাচ্ছিল্য করছিল। মা হাহাকার করে আমাকে বুকে টেনে নিলেন, ঠোঁট নড়ছিল। আমি জানি তিনি কোনো দোয়া পড়ছিলেন, তাঁর চোখে তখন শুধু একটাই প্রশ্ন, এই জঙ্গল থেকে কি কোনো দিন আমরা বের হতে পারব। দিদি হঠাৎ মাটিতে বসে পড়ল, তাঁর ঠোঁট কাঁপছিল, মা আর সহ্য করতে পারলেন না। আমার শরীরে যেন ঢুকে পড়েছে সব ছায়াগুলো। আমি দিদির দিকে তাকাতেই দেখলাম তার গলায় অদ্ভুত ছায়ার দাগ ফুটে উঠেছে, যেন কালো হাত তাকে চেপে ধরেছে। মা আতঙ্কে চেঁচিয়ে তাকে কাছে টেনে নিলেন, কিন্তু সেই দাগ ছাড়ছিল না। আমি কাঁপা কাঁপা গলায় বাবাকে ডাকলাম, বাবা দিদিকে বাঁচাও। বাবা পাগলের মতো ছায়াগুলোর দিকে কাঠ ছুঁড়ে মারছিলেন আর গর্জন করছিলেন, আমার পরিবারকে ছোবে না ইবলিশের দল। কিন্তু ছায়ারা কোনো ভ্রুক্ষেপ করছিল না, তারা ধীরে ধীরে আমাদের বৃত্তটাকে ঘিরে ফেলে। বাতাসে ফিসফিস আওয়াজ আরো জোরে হতে লাগলো, আমি স্পষ্ট শুনছিলাম, এক এক করে নিয়ে যাব, কেউ বাঁচবে না। সেই ফিস ফিস গলার ভেতর ঢুকে কানে বাজছিল, যেন নিজের মাথার ভেতর কেউ কথা বলছে। আমি কান চেপে ধরলাম, কিন্তু শব্দ থামছিল না। ঠিক তারপরেই আরো একটি ছায়া হঠাৎ ঝাঁপিয়ে পড়ল মায়ের ওপর। আমি দেখলাম তার লম্বা কালো আঙুল মায়ের কাঁধে বসে গেছে। মা চিৎকার করে উঠলেন, দিদিকে শক্ত করে আঁকড়ে ধরলেন। বাবা ছুটে গিয়ে কাঁধটা দিয়ে আঘাত করলেন, মুহূর্তের জন্য ছায়াটা মিলিয়ে গেল, কিন্তু মায়ের কাঁধে জ্বলন্ত দাগটা থেকে যায়। সেই দাগ থেকে ধোঁয়া উঠছিল। মা কাঁপতে কাঁপতে আমাদের আঁকড়ে ধরলেন। আমি ছোট্ট হাতে মায়ের আঁচল টেনে ধরে কাঁদছিলাম, আমরা বের হব না, আমরা কি মরে যাব। বাবা হাঁপাচ্ছিলেন, কিন্তু আমার মাথায় হাত বুলিয়ে গর্জন করলেন, কেউ মরবে না, আমি আছি। কিন্তু আমি দেখলাম তার চোখে দৃঢ়তার ছাপ থাকলেও ভেতরে যেন এক ফোঁটা অসহায়ত্ব উঁকি দিচ্ছে। মনে হচ্ছিল পুরো জঙ্গল আমাদের বিরুদ্ধে, প্রতিটি শব্দ, প্রতিটি বাতাসের ঝাপটা, প্রতিটি ছায়া যেন আমাদের দিকে এগিয়ে আসছে। মায়ের গলা বুঝে এসেছে, তিনি কাঁপা কাঁপা স্বরে দোয়া পড়ার চেষ্টা করছিলেন। সেই দোয়ার শব্দ যেন ছায়াদের আরো উত্তেজিত করছিল। তারা একসাথে গর্জন করার সাথে সাথেই চারপাশটা অদ্ভুতভাবে কেঁপে উঠল, গাছের ডালপালা দুলছিল, মাটি কাঁপছিল। আর সেই ফাঁকে আমি দেখলাম ছায়ারা এবার আক্রমণ করতে প্রস্তুত। বাবা দাঁড়িয়েছিলেন বুক চিতিয়ে, হাতে ভাঙা কাঠ, তার চোখে ভয়, কিন্তু ভয়ের ভেতর দিয়ে এক অদ্ভুত সাহস জ্বলছিল। তিনি জানতেন হয়তো এই রাত আমাদের শেষ রাত হতে চলেছে, তবু তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চান। আর আমি, 7 বছরের আমি, তখনও মায়ের আঁচল আঁকড়ে ধরে শুধু একটা কথাই ভাবছিলাম, আমি বাঁচতে চাই। কিন্তু ঠিক তখনই বুঝতে পারছিলাম সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা এখনো ঘটেনি। অন্ধকার যেন আরো ঘন হচ্ছিল, কিন্তু কিছু একটা এগিয়ে আসছে যা আমাদের চারজনের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দেবে। রাত তখন অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেছে। রাতচরা পাখিদের ডাক নেই, শিয়ালের হাহাকার নেই, কেবল পাতার ফাঁক দিয়ে আসা বাতাসে এক ধরনের শ্বাসরুদ্ধকর শব্দ। আমরা চারজন তখনও দাঁড়িয়ে আছি, আর চারপাশ থেকে ছায়ারা ধীরে ধীরে ঘিরে ধরেছে। হঠাৎ করে বাতাস স্তব্ধ হয়ে গেল, জঙ্গলের ভেতর যেন এক মুহূর্তের জন্য সবকিছু জমে গেছে। তারপর এক তীব্র গর্জন, মাটির ভেতর থেকে, গাছের গুঁড়ি থেকে, আমাদের চারপাশ থেকে ছায়ারা একসাথে কাঁপতে শুরু করে। আর ঠিক তারপর এক বিশাল কালো ছায়া তাদের মধ্য থেকে উঁচু হয়ে উঠল। সেই অবয়ব এতটাই উঁচু ছিল যে মনে হচ্ছিল পুরো আকাশ ঢেকে ফেলেছে। তার চোখ দুটো যেন জলজল কয়লার মতন, আর মুখ থেকে বেরোচ্ছে ছিল অদ্ভুত বিভৎস হাসি, যেন হাজার মৃত মানুষের কণ্ঠ মিলে মিশে প্রতিধ্বনিত হচ্ছে। মা হঠাৎ চিৎকার করে বলে উঠলেন, না, আমাদের ছেড়ে দাও, আমার বাচ্চাদের কিছু করো না। তিনি আমাকে আর দিদিকে বুকে আগলে রেখেছিলেন, কিন্তু সেই বিশাল ছায়াটা ধীরে ধীরে নিচে নেমে আসে আর সাপের মতো লম্বা হয়ে আমাদের দিকে এগিয়ে আসে। বাবার গলা ভেঙে গিয়েছিল। না না, আমার পরিবারকে ছেড়ে দাও, আমাকে যা খুশি করো। তিনি পাগলের মতো দৌড়ে গিয়ে কাঠটা ছুঁড়ে মারলেন, কিন্তু সেটা ছায়ার ভেতরে ঢুকে মুহূর্তেই মিলিয়ে গেল। তারপর যা হলো তা আজও আমার স্বপ্নে ফিরে ফিরে আসে। হঠাৎ কয়েকটা কালো হাত ছুটে এলো মায়ের গলার দিকে। মা চিৎকার করলেন, দিদি আতঙ্কে কাঁপছিল। আমি তাদের আঁকড়ে ধরতে চাইছিলাম, কিন্তু বাবার শক্ত হাত আমাকে পেছনে ঠেলে দিল। তিনি চিৎকার করলেন, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তবু আমি চোখ বন্ধ করতে পারিনি। আমি দেখলাম সেই কালো হাতগুলো মায়ের বুক চিরে ঢুকে যাচ্ছে, তার মুখ দিয়ে বেরিয়ে আসছে ভয়ার্ত আর্তনাদ, তার চোখ বিস্ফারিত হয়ে উঠল, কণ্ঠের দোয়া থেমে গেল। দিদি চিৎকার করতে করতে মায়ের শরীরে লেপটে ধরে, কিন্তু হঠাৎ একটা ছায়া দিদিকে আলাদা করে টেনে নিল। আমি শুনলাম দিদির গলা ফেটে যাওয়া চিৎকার, মা মা আমাকে ছেড়ো না। ছায়াটা যেন খেলছিল, দিদির শরীর মাটির উপরে ভেসে উঠল, তার গলা চেপে ধরেছে। বাবা পাগলের মতো ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু সঙ্গে সঙ্গে ছায়াটা তাকে ছুঁড়ে মাটিতে ফেলল। তার মুখে রক্ত, কিন্তু তিনি গর্জন করে উঠলেন, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার স্ত্রীকে ছেড়ে দাও। কিন্তু ততক্ষণে সব শেষ। মা তখন নিথর, তার গায়ের ভেতর দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এমন মনে হচ্ছে, আর দিদি বাবার সামনে ধাপ করে মাটিতে পড়ে গেল, তার চোখ খোলা, প্রাণ নেই। আমি অসহায় ভাবে কাঁদছিলাম, বাবার বুকে মাথা গুঁজে চিৎকার করছিলাম, না না না, আমার মা, আমার দিদি। সেই মুহূর্তে পুরো জঙ্গল অদ্ভুত হাসিতে কেঁপে উঠল, ছায়ারা যেন বিজয়ের আনন্দে উল্লাস করছে। বাবা মাটিতে বসে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তার চোখ ভিজে গেছে, ঠোঁট নড়ছিল কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। আমি তার বুকের ভেতরে লুকিয়ে কাঁদছিলাম, তখনই বুঝলাম আমরা দুজনেই বেঁচে আছি, কিন্তু চারজন আর একসাথে নেই। মা আর দিদি আমাদের ছেড়ে চলে গেছে সেই অমানুষিক অন্ধকারের কবলে, আর আমরা কিছুই করতে পারিনি। মা আর দিদির নিথর দেহ মাটিতে পড়ে আছে, আমি বাবার বুকে মুখ লুকিয়ে কাঁপছিলাম, তাদের শরীর থেকে ধোঁয়া বেরোচ্ছে যেন ধীরে ধীরে ছায়ার ভেতর গলে যাচ্ছে। সেই দৃশ্যটা এতটাই বিভৎস ও মর্মান্তিক যে আমার ছোট্ট বুক ফেটে যাচ্ছিল কান্নায়। বাবা স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন কিছুক্ষণ, তারপর হঠাৎই তিনি আমার হাত শক্ত করে ধরলেন। তাঁর ভাঙা গলা, চোখে উন্মাদনার ছাপ, আমাদের এখনই দৌড়তে হবে, এখনই। আমরা ছুটতে শুরু করলাম, জঙ্গলের ভেতর অন্ধকার যেন আরো ঘন হয়ে আসছে, চারপাশে শুধু ছায়াদের ফিসফিস হাসি আর মাঝে মাঝে ডালপালা ভাঙার শব্দ, গাছগুলো যেন একের পর এক আমাদের সামনে দেয়াল তুলে ধরেছে। বাতাসে শ্বাস রোধী ঘনত্ব, বাবা মরিয়া হয়ে দৌড়াচ্ছিলেন, তার নিঃশ্বাস ভারী, কপাল থেকে রক্ত ঝরছে, কিন্তু হাতটা আমার হাতে এত শক্ত করে চেপে ধরে রেখেছিল যে ব্যথায় আমি কেঁদে ফেলেছিলাম। তবু তো আমি জানতাম এই হাতে আমাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু যতই দৌড়াই কোনো পথ নেই, বাঁক ঘুরলেই আবার সেই একই গাছ, একই ভাঙা ডাল, একই অন্ধকার। বাবার ঠোঁট শুকিয়ে গিয়েছিল, তিনি ফিসফিস করে বলছিলেন, এটা বাস্তব নয়, এটা এক দুঃস্বপ্ন, হাল ছাড়লে চলবে না, রিয়াজকে আমি বাঁচিয়েই ছাড়ব। তার কণ্ঠে হতাশা আর দৃঢ়তা একসাথে মিশেছিল। হঠাৎ দূর থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসল, শিশুর হাসি, সেটা দিদির কণ্ঠের মতো শোনাচ্ছিল। আমি আঁতকে উঠে বাবাকে জাপটে ধরি, বাবা দিদি, দিদি বেঁচে আছে তো? বাবা দৌড়াতে দৌড়াতে চিৎকার করে বললেন, না ওদের কথা শুনবি না, ওরা দিদিকে ব্যবহার করছে, চোখ বন্ধ কর। তার কণ্ঠ ভাঙলেও দৌড় থামেনি, একসময় হোঁচট খেয়ে পড়ে গেলাম। আমি বাবার ওপর গড়িয়ে পড়েছিলাম, হাঁটু ফেটে রক্ত বেরোচ্ছিল, দূরে দাঁড়িয়ে ছায়ারা সেটা দেখছিল জলজলে চোখে। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, আমাকে বুকে জড়িয়ে ধরলেন, দাঁতে দাঁত চেপে বললেন, তোমরা ওকে নিতে পারবে না, যতক্ষণ আমি আছি আমার ছেলেকে কেউ ছুঁতে পারবে না। তার সেই করচন যেন ছায়াতীত আর উন্মাদ করে তুলল। তারা একসাথে কাঁপতে কাঁপতে অদ্ভুত শিশের মতো শব্দ তুলল যেন চারপাশ থেকে আক্রমণ করতে আসছে। আমরা দৌড়াতে লাগলাম, রাত যেন শেষই হচ্ছে না। আমি মাঝে মাঝে বেহুশের মতো আবার ঝাঁকুনিতে চমকে জেগে ওঠার মতো হচ্ছিলাম। চারপাশে কেবল অন্ধকার, ভয় আর নিরন্তর ছুটে চলা। বাবার চোখে তখন শুধুই আমাকে বাঁচিয়ে রাখার এক উন্মত্ত লড়াই। এক সময় আচমকাই দূরে একটা ভাঙাচোরা কাঠের ঘর দেখা গেল। বাবা আমাকে নিয়ে হাঁপাতে হাঁপাতে সেখানে ছুটে গেলেন। কাছে গিয়ে বুঝলাম ওটা একটা পুরনো চেকপোস্টের ধ্বংসাবশেষ। দেয়াল ভাঙা, ছাদ অর্ধেক নেই। আমরা ভেতরে ঢুকে পড়লাম। বাবা আমাকে সিঁড়ির নিচে বসিয়ে রাখলেন আর নিজে ভাঙা দরজার সামনে দাঁড়িয়ে থাকলেন, হাতে কেবল একটা ভাঙা লাঠি। তার চোখে তখন কেবল একটাই প্রতিজ্ঞা, যে করেই হোক তিনি আমাকে এই রাতটা পার করাবেন। খেয়াল করলাম ঘরের ভেতর এক কোণে ভাঙাচোরা একটি ছোট্ট পিঁড়ির মতো রাখা। তখন না বুঝতে পারলেও এখন বুঝি ওটা হিন্দুদের পূজার সিংহাসনের মতো কিছু একটা। সেখানে ধুলো জমে মাখামাখি। হঠাৎই পৈশাচিক গর্জনে চোখটা সেদিকে ঘুরে গেল। দেখি ছায়া ঘিরে দাঁড়িয়েছে। তাদের ফিস ফিস বাড়তে থাকে। অবয়বগুলো দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু দেখি ছায়ারা ঘিরে দাঁড়িয়েছে। তারা ফিস ফিস করছে, কেন জানি না ঢুকতে পারছিল না। আমি বাবার কাঁধে মুখ গুজে কাঁদছিলাম। বাবা চাপা স্বরে ফিস ফিস করে বললেন, রিয়াজ ভয় পাস না, সকাল হলে সব ঠিক হয়ে যাবে, ভোর পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু রাত তখনও শেষ হয়নি। ছায়ারা বাইরে উল্লাস করছে। আমি সাত বছরের শিশু সন্তান আর বাবা সে অমানসিক অন্ধকারের মধ্যে সিঁড়ির নিচে বসে বাঁচার জন্য আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছি। সেই ভাঙাচোরা চেকপোস্টের সিঁড়ির নিচে আমি এবং বাবা কতক্ষণ যে বসেছিলাম খেয়াল নেই। বাইরে তখনও ছায়াদের তাণ্ডব চলছিল, তাদের হাসি ফিস ফিস। কিন্তু অদ্ভুত এক অজানা কারণে ভেতরে প্রবেশ করছিল না তারা। অন্ধকারটা ততক্ষণে শুয়ে গেছে। বাতাস এত ঠান্ডা হয়ে উঠেছিল যে নিঃশ্বাস বেরোলেই ধোঁয়া দেখা যাচ্ছিল। বাবা আমার মাথায় হাত রেখে স্তব্ধ হয়ে বসেছিলেন। তাঁর ঠোঁট নড়ছিল বারবার বিড়বিড় করে। কণ্ঠে কোনো ভাষা ছিল না, শুধু দুঃখ আর মরিয়া বিশ্বাস, আল্লাহ যদি থাকেন তাহলে অবশ্যই সাহায্য করবেন। রাত তখন শেষের পথে, তবুও প্রতি মুহূর্ত যেন অনন্তকাল। হঠাৎ দরজার ফাঁক দিয়ে এক লম্বা ছায়া ভেতরে ঢুকতে চাইল। আমি চিৎকার করে উঠি। বাবা ধরফড় করে ওঠে, ভাঙা লাঠিটা হাতে নিয়ে গর্জে ওঠে। সেই মুহূর্তে যেন গোটা ঘরটা কেঁপে উঠল। এক অলৌকিক ঐশ্বরিক শক্তিতে ছায়াগুলো অদ্ভুত শব্দ করে পিছু হটল। তাদের ফিস ফিস রাগটা গর্জনে পরিণত হল, তারপর হঠাৎ নিস্তব্ধ। আমরা অবাক চোখে সেদিকে তাকিয়ে দেখলাম। ঠিক তখনই বাইরে পাখির ডাকে ভোর হওয়ার আভাস মিলল। ফজরের ওয়াক্ত হয়ে গেছে। হয়তো আমি আর টিকে থাকতে পারছিলাম না। আমার চোখে আধো ঘুম, শরীর ঠান্ডায় অসার। বাবা আমাকে শক্ত করে বুকে টেনে নিলেন। আর একটু সহ্য কর রিয়াজ, আর একটু, সূর্য উঠলে সব ঠিক হয়ে যাবে। তার গলা ভেঙে যাচ্ছিল, চোখে জল জমছিল, কিন্তু তবুও তিনি শক্ত থাকার ভান করছিলেন। ভোরের প্রথম আলো যখন গাছের ফাঁক দিয়ে ভাঙাচোরা চেকপোস্টের ভেতর ঢুকল, তখন ছায়াগুলো হাওয়ায় মিলিয়ে গেল। চারপাশে অদ্ভুত এক নিস্তব্ধতা। আমি তখন প্রায় অচেতন। বাবা কেবল আমাকে আঁকড়ে ধরে সিঁড়ির নিচে হেলে পড়েছিলেন। তার চোখ আধখোলা, ঠোঁটে কেবল এক শেষ শব্দ, বাঁচাও। ঠিক তখনই আল্লাহর রহমতে কাঠুরেদের একটা দল জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। তারা পুরনো চেকপোস্টের কাছে এসে থমকে দাঁড়াল। ভাঙা সিঁড়ির নিচে চোখ পড়ল একজন রক্তাক্ত ক্ষতবিক্ষত মানুষ আর তার বুকে লেপটে থাকা ছোট্ট এক শিশু। তারা দৌড়ে এসে আমাদের টেনে তুলল। আমি ক্ষীণ শুনতে পেলাম একজন কাঠুরে আতঙ্কিত গলায় বলছে, বেঁচে আছে, বেঁচে আছে এখনো। আমাদের শরীর তখন ক্লান্তিতে অসার, নিঃশ্বাস চলছিল। কাঠুরেরা দ্রুত আমাদের বাইরে নিয়ে এলো। সূর্যের আলো তখন জঙ্গলের ভেতরে পুরোপুরি ঢুকে পড়েছে। চারপাশের গাছপালা শান্ত নিরীহ, যেন রাতে কিছুই ঘটেনি। কিন্তু বাতাসে তখনও লেগেছিল ভয় আর মৃত্যুর গন্ধ। কেউ জানল না সেই রাতে আসলে কি ঘটেছিল সাতকোশিয়ার জঙ্গলের ভেতর। পরবর্তীতে মা আর দিদির দেহ কখনো খুঁজে পাওয়া যায়নি। একটি ফরেস্ট ডিপার্টমেন্টের দল সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজলেও কোথাও তাদের খোঁজ মেলেনি। কাঠুরেরা বিশ্বাস করলেও ফরেস্ট অফিসাররা মানতে নারাজ যে সেটা কোনো অতি প্রাকৃত দুর্ঘটনা। তাদের ধারণা নেকড়ে বা হায়নার দল বা লেপার্ড মা আর দিদিকে শিকার করে নিয়ে গেছে। তাদের হদিশ পাওয়া মুশকিল। বাবার কিছু বলেন না, কি বলবেন? সে বিভৎসতা যার সাথে ঘটে শুধু সেই জানে তার নির্মম সত্য। মা নেই, দিদি নেই, কেবল আমি আর বাবা বেঁচে ফিরলাম, এটাই সত্যি। চোখে সেই ভৌতিক ছায়াদের স্মৃতি যা আজও মুছে যায়নি। বাবা সেই শকটা সহ্য করতে পারেননি, কয়েক বছরের মধ্যেই মারা যান। এই ছিল ঘটনা। ঘটনাটি এক পরিচিত ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। তিনি ঘটনাটি শোনেন তার অফিসের সিনিয়র 53 বছরের শেখ রিয়াজুল হকের কাছ থেকে। ঘটনাটি তার ছোটবেলার নির্মম দগদগে বাস্তব। এখন বিশ্বাস করা বা না করাটা সম্পূর্ণই শ্রোতা বন্ধুদের ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে সুকান্ত মাইতি তার ঘটনা শেষ করেছেন। সুকান্ত মাইতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এই বিশেষ মুহূর্তে আপনার একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। যদি ভালো লাগে তাহলে এই ঘটনাটি অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়।
Happy dreams just for you. As a soul who likes to share you. Happy dreams just for
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ ইয়াসিন। আমরা মোহাম্মদ ইয়াসিনের সাথে কথা বলবো। আপনাকে প্রথমে আমন্ত্রণ জানাই আমাদের আজকের এই এপিসোডে, এবং অনেকক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করেছেন কারণ দ্য স্টোরি ওয়াজ টু লং। অনেক রাতও হয়ে যাচ্ছে। সো আমরা মোহাম্মদ ইয়াসিন, আমরা শুনেছি আপনার কাছে যে আপনি বেশ কিছু কাজ পারেন। আপনি সাধারণত মানুষকে কিভাবে হেল্প করেন বিভিন্ন সময়, যদি আমাকে একটু বলতেন, এই যারা হচ্ছে বিভিন্ন বিপদে পড়ে এই সমস্ত কাজ কি আপনি করতে পারেন? ধরেন যে কারো কোন একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম বলতে পারেন?
আমি কিছুই করি না, যা করার আল্লাহ রাব্বুল আলামিন করেন। শুধুমাত্র ওনার আমি ওসিলা হইয়া কিছু কাজ করার চেষ্টা করি। তারপরও দু একটা আমল তিনি আমাকে শিক্ষা দিয়েছেন শিক্ষক হিসেবে, আর আমি ছাত্র হিসেবে তা গ্রহণ করেছি। চেষ্টা তো ঠিকই।
আচ্ছা, আমি আপনাকে একটু কিছু প্রশ্ন করতে চাই এই বিষয়ে। ধরুন যে অনেকেরই অনেক প্রশ্ন থাকে, যেমন ধরেন যে কেউ যদি হঠাৎ করেই ভয় পায়, তাহলে আপনার পরামর্শ কি? মানে থাকে না যে একা রাস্তায় যাচ্ছে বা হঠাৎ করে ঘুম ভেঙে গেল, ঘরের মধ্যে উঠে ভয় পেল বা কোনো একটা দুঃস্বপ্ন দেখল, কি করা যায়? বা ধরেন যে অনেকেই বলে যে স্লিপ প্যারালাইসিস, বা অনেকে বলেন যে বোবাই ধরে, এইরকম ধরনের সমস্যা যখন কেউ কোনো সময় ভয় পায় বা কোনো একটা কিছু হঠাৎ করে দেখে ফেলে যেটা তার দেখার কথা না, একা রাস্তায় যেতে, একা ঘরের ভেতরে, একা বাড়িতে, এই সময় কি করা উচিত? বা অনেক সময় আমরা অনেক ধরনের শব্দ শুনতে পাই, খুটখাট শব্দ হচ্ছে, মনে হচ্ছে যে কেউ না হেঁটে গেল, বা কোনো নুপুরের সাউন্ড অনেকে পান। এই সমস্ত সময়গুলোতে যখন কোনো কিছু মানে অনুভব করে বা কোনো কিছু উপলব্ধি করে মানুষ ভয় পায়, তখন সর্বপ্রথম কি করা উচিত বলে আপনি মনে করেন?
সর্বপ্রথম যেটা করতে হবে, ভয় একবারই পাওয়া যাবে, নিজেকে একবারে শান্ত রাখতে হবে। এবং সেই মুহূর্তে সব থেকে পরীক্ষিত আমল যেটা, সেটা হচ্ছে
আয়াতুল কুরসি পরে ডান হাতে ফুটিয়ে তিনবার তালি দেওয়া। তিনবার তালি দিলে তার এরিয়াটুকু আপনার বন্ধ হয়ে যাবে, যে কারণে কোনো ধরনের কোনো কিছু শরীরে কোনো কিছু সেখানে আসতে পারবে না এবং ওইখান থেকে পলায়ন করবে।
আপনি রিসেন্টলি কোনো একটা মানুষকে হেল্প করেছেন বা কোনো একটা মানুষের কোনো একটা সমস্যার সমাধান করেছেন, এরকম কোনো কিছু বলতে পারবেন?
আমি আমার জীবনে অল্প কয়েকটাই করেছি, বেশি করতে পারি নাই, কারণ বলেছি তো এখনই আমার অনেক আগে মৃত্যুবরণ করেছেন, যে কোনো সব শিখা হয়নি। তো একটা ঘটনা আছে যেখানে আমি ওনার সাথে ছিলাম, ওনার কিছু হেল্প করার চেষ্টা করেছি, একটা ঘটনা আছে।
আজকে আপনি কি শেয়ার করবেন আমাদের সাথে?
আজকে চুনায়থপুরের একটা বাড়ির মধ্যে একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটা আশা করি শ্রোতা বন্ধুদের কাছে ভালো লাগবে।
চলুন আমরা শুরু করি তাহলে আপনার ঘটনা।
জি ইনশাআল্লাহ। তো ঘটনাটা এরকম, একদিন সকালে আমি নাজিবুলের সাথে আমার রুমে বসে রয়েছি, দেখা গেল এরকম এক সময়ে একজন মহিলা আসছে, এসে বলতেছে যে হুজুর আমার মেয়ে খুব অসুস্থ, একটু দেখেন। সে অন্যরকম একটা স্বভাব করতেছে, অন্যরকম ভাবে চলাফেরা করতেছে, দেখে খুব খারাপ মনে হচ্ছে। সমাজের মধ্যে এমন হতে পারে যে এটা প্রভাব করতে পারে এবং আমার মেয়েকে অনেক খারাপ করতেছে, কিছু করুন। তো তুমি এত দূর বললেন যে কি হয়েছে, তার সাথে কি ঘটে, বা এমন কোনো কিছুই ঘটছে যা আপনার কাছে অস্বাভাবিক মনে হয়? তো ওই মহিলা বলতেছেন যে হ্যাঁ কিছু আছে। কৃষ্ণাচন্দ্র বললেন যে কি তা বলবো আমাকে। তো ওই মহিলা বলতেছেন যে যখন রাত্রে ঘুমায় থাকে ঠিক 12টা বা 1টা এটার মধ্যবর্তী সময়ে সে তার খাটের নিচে অনুভব করে, অশরীরে কোনো কিছু অনুভব করে, দমকা বাতাস লাগে তার শরীরে, তার চুল যদি সে বেঁধে ঘুমায় তাহলে থেকে উঠে দেখে তার চুল তো এলোমেলো হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, যখন সে আয়নার সামনে যায় আয়নাটা পুরো ব্লার হয়ে যায়, আর যখন সে তার ওয়াশরুমে আয়নার সামনে যায় তখন সে দেখতে পারে পেছনে একটা অনেক বড় কালো একটা অবয়ব সেখানে দাঁড়িয়ে রয়েছে। সে অনেক ভয় পায়, খাওয়া দাওয়া তো একবারে ছেড়ে দিচ্ছে, সে অনেক পরহেজ দাঁড়িয়ে একজন মেয়ে, সে নামাজ কাল অনুমান করছে না, আল্লাহর ইবাদত করতে পারতেছে না, সবসময় ভয় অবস্থায় থাকে। শুনে এত দূরে এই কথা শুনে বলতেছেন যে ঠিক আছে তাহলে আমি যাব, আপনি 5 মিনিট দাঁড়ান। বলে জুনায়েদ হুজুর তার আরেকটি কামরায় গেছেন, আরেকটি ঘরে গেলেন, ও সম্ভবত সেখানে আমার জানার মতে তিনি সেখানে ইস্তেহারার নামাজটা আদায় করছেন এবং তার জিনেদের সাথে ঘটনা কিছু আলোচনা করছেন। উনি ওকে বলেন নাই, আমি আমার নিজের ধারণা থেকে বলতেছি, এটা প্রত্যেকবার তিনি করেন। পরবর্তীতে বললেন যে ইয়াসিন চলো তুমি আমার সাথে, চলো যাই দেখি কি অবস্থা এখানে কি হয়। তো বললাম ঠিক আছে চলেন, আমার অসুখ শিখা হবে। তো ওখান থেকে ওই মহিলার বাসা মিনিমাম 10 মিনিট। তো আমরা সেখানে পৌঁছাই, পৌঁছানোর সাথে সাথে যখন আমি ডান পাটা তার বাসার মধ্যে রাখি আমার শরীর একবারে স্তব্ধ হয়ে যায়। শুধু তাই না, আমার মনে হইতেছে যে আমার শরীর এতটা ভারী হইতেছে আমার পা মাটির নিচে দেয় বাজবে, এই কথা বলতে গিয়ে এখন গায়ে শেষ করতেছে। যাই হোক, আমরা এক সময় ঢুকলাম ঘরের ভিতরে, ঘরের ভেতরে ঢুকতে দেরি হয়েছে কিন্তু ওই ঘরে যত ধরনের কাঁচের জিনিসপত্র ছিল, চোখেতে ছিল, সব কিছু মুহূর্তের মধ্যে চোখের নিমিশে চোখের পলকে সব কিছু ভেঙে গেছে, একলা একলাই পড়তেছে। তো এটা দেখে আমি কিছুটা নার্ভাস হয়েছি, তো তখন আমি এটা ভর্তি করে নিজের শরীরটা বন্ধ করে ফেলছি, এখানে কিছু একটা তখন ঘটবে। তো সেই মহিলা বলতেছেন যে রোগীর মা যে ঠিক আছে ভিতরে আসেন দেখেন, বা মেয়েকে দেখেন থাক। তো আমরা গেলাম ভেতরে, ভেতরে যাই দেখি তার রুম সম্পূর্ণ অন্ধকার কিন্তু রোগী সে নেই ঘরের ভিতরে। ভালো করে আমি তাকায় দেখি যে ঘরের সিলিং এর উপর সে বসে রয়েছে, একবার জলসল হয়ে সে বসে রয়েছে এবং রক্ত মাখা চোখে সে আমার দিকে তাকায় রয়েছে, অনেক ভয়ঙ্কর সে তাকায় রয়েছে, চাহানি চাহনিতেও একটা ভয়ঙ্করতা ছিল। তো পরবর্তীতে তার বাবা মার সাহায্যে তাকে উপর থেকে নামায়া খাটের সাথে বাঁধা হয়েছে, কারণ বোঝা হয়ে গেছে এই যে উপরে উঠতে পারছে কিছু একটা এখন করবে। তো জুনায়েদ প্রথমে ওই ঘরটা সাময়িক সময়ের জন্য বন্ধ করে ফেলছে, বন্ধ করার পরে তিনি কিছু রুকায়ার আয়াত, আবেদনের পানি এবং কিছু ঝাড়ফুঁক তার মাত্র তার উপর দিছে, তাকে রুকায়ার আয়াত পরে তাকে খুদিছে। খু দেওয়ার পরে যা হয়েছে রাসেল ভাই বিশ্বাস করবেন না, জানি না, সে খাট থেকে ঠিক এক হাত উপরে উঠে গেছে হাওয়াতে শূন্যতে। এটা দেখে মনে আমার বুঝেটা ছিল যে আমি এখানে জ্ঞান হারাইয়া দেখি। শুধু এটা দেখছি তা না, আমি দেখি যে ঘরের এক কোণার মধ্যে না হইলেও 9 ফুটের একটা অবয়ব দাঁড়ায় রয়েছে, কারো একটা অবয়ব ধোয়ার মতো, যার চোখ মুখ দেখা যেতেছে না, জাস্ট দুইটা হাত এবং দুইটা পা পূর্ণভাবে বোঝা হয়ে গেছে। তো আমাকে দেখা বলতেছেন এই ঘরটা ভালো মতন বন্ধ করো, ঠিক মতন বন্ধ করো, যাতে এখানে কোনো প্রবেশ করতেও না পারে, বের হতেও না পারে। তো আমি আমল শুরু করলাম এবং কিছু আয়াতের মাধ্যমে আরো জোরদার করে সেই ঘরটাকে বন্ধ করছে। করার পরে রুকায়ের আয়াত পড়া শুরু হয়েছে এবং তাকে ধোয়া পড়া পানি তার উপর ছিটানো হয়েছে। ছিটানোর কিছুক্ষণ পর সে শান্ত হয়েছে। তো সে বলতেছে যে আমি এমনিতে ছাড়বো না, তোরা যাই করস না কেন। তো এই অবয়বটা ওর মাধ্যমে বলতেছে যদি যাই করস তখন আমি ছাড়বো না। তো বলতেছে তুই কোথা থেকে আসছো? বলে আমি বলবো না। বলবি না কেন? বল, বলবো ভালো মতন বল, নাহলে কিন্তু আমি শুরু করে দেবো আমার উপায়। বলতেছে না আমি বলবো না। তো পরবর্তীতে আয়াতুল হারকের কিছু আয়াত পরে পানির মধ্যে ফু দিয়ে তার চোখে মুখে ছেড়ানোর সাথে সে চিৎকার করে ওঠে, ভয়ঙ্কর চিৎকার। এইসব শুনে এলাকার যত লোক আসতো সব জড়ো হয়ে যেতে আস্তে আস্তে। তো তারপরে সে বলতেছে যে ঠিক আছে আমি বলবো। তো বলে বল কি হয়েছে তোর, এখানে আসছিস কেন, এমনি কেমন যাতায়াত করতেছ? তো পরে বলতেছে যে এই রুমের নিচে, এই বাড়ি করার আগে এই রুমের নিচে খাটের ঠিক নিচে একটা কবর ছিল, আর এই কবরটা যার ছিল সে খুবই পাপিষ্ট বান্দা, সে আল্লাহর ইবাদত করত না, এমনকি নামাজ কালামের ধারের কাছে নাই, সমস্ত গুনার কাজ সে করত, আর আমি তার কারিন ছিল। এটা বোঝা হয়ে গেছে যে এটা কারিন চিনের মাধ্যমেই এটা হইতেছে। তো পরবর্তীতে তাকে হুমকি ধমকি দেওয়ার পরেও সে যাবে না। তো পরে বলতেছে যে ঠিক আছে কিভাবে যাবি বল, আমি যাবই না, আমি একে হত্যা করবো। হত্যা করার কারণ কি তাহলে এটা বল, সেটা বলবে না। পরবর্তী তাকে আবার রুকায়া করা হয়। পরে বলতেছে যে এই মেয়ে একদিন ওয়াশরুমে গেছে, যাওয়ার পর চুল খোলা রাখা অবস্থায় সে তার সমস্ত কাজ ওয়াশরুমের কাজ শেষ করছে। তো এইটার মাধ্যমেই সে নাকি তা ওসিলা পাওয়া গেছে, সে একটা মাধ্যম পাওয়া গেছে তার মধ্যে ঢুকার, হতে তাকে আসর করে খাটের নিচে যে কবরটা আছে সেখান থেকে হাড়গোড় উঠাইয়া অন্য জায়গায় স্থানান্তর করলে সে চলে যাবে। তো এই কথাটা আমি জুনা ঠাকুরকে বলছি। ওই জুনা ঠাকুর বললো যে ঠিক আছে তাহলে এই কাজই করা হবে, কিন্তু যেহেতু বাড়িটা তাদের না হওয়ার কারণে, তারা ভাড়া দিয়ে হওয়ার কারণে এতে বাধা আসলেও পরবর্তীতে তারা রাজি হয়েছে এবং বলতেছে যে ঠিক আছে তাহলে আমরা ঠিক আছে সমস্যা নাই, বাড়িওয়ালা বলতেছে যে ঠিক আছে সমাধান করে দাও। পরবর্তীতে সে জায় করার পরে আমরা বেশি হার পাই নাই, মনে হয় রানের এবং হাতের 60টার মতন পাইছি। তারপরে কোনো সমস্যা হয় নাই, 11 দিনের একটা আমল দেওয়া হয়, পানি পড়া দেওয়া হয় এবং 3 দিন পর পর এসে আমি গিয়ে ঝাড়ফুঁক করে দিয়ে আসতাম এবং আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে।
আমরা বুঝতে পারলাম আপনি মোটামুটি আমাদের তেমন কোন প্রশ্ন নেই এবং এই সমাধানটা জুনায়েদ হুজুরের একটা চমৎকার একটা সমাধানের কথা আপনি জানালেন এবং জুনায়েদ হুজুরের আরো ঘটনা নিশ্চয়ই আপনি আমাদের সাথে শেয়ার করবেন, আমাদেরকে পাঠাবেন, সেই প্রত্যাশায় রাখি। এবং আপনাকে অনেক ধন্যবাদ জানাই, আপনি খুব শর্ট নোটিসে আজকে আসলে আমাদের সাথে যোগ দিয়েছেন। আপনি ভালো থাকবেন। যদি শেষ মুহূর্তে আপনার লিসেনারদের প্রতি কিছু বলার থাকে তাহলে আপনি সেটা বলতে পারেন।
লিসেনারদেরকে একটা কথা জানাবো, যে সবাইকে জানাই যে 1.5 মিলিয়ন হওয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন, আর সকলেই পুরোপুরি সঙ্গে থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা কথা সময় কাটলো আপনার সাথে, আপনিও ভালো থাকবেন। এই ছিল হচ্ছে আমাদের আজকের মূল আয়োজন, গোলকধাঁধার জঙ্গলে সুকান্ত মাইতির পাঠানো ঘটনা আমরা যেমন শুনলাম, ঠিক একইভাবে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে তার অভিজ্ঞতার কথা জুনায়েদ হুজুরকে নিয়ে বিভিন্ন কথা শেয়ার করলেন মোহাম্মদ ইয়াসিন। একটা চমৎকার ঘটনা তিনি উপহার দিলেন আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ঘুরতে সময় এখন কিন্তু রাত 12:42, ওয়ার্কিং ডে, সুতরাং আপনাদের আর জাগিয়ে রাখবো না, কারণ আগামীকাল আমরা আবারও ফিরে আসব নতুন আরও একটা এপিসোড নিয়ে, এবং সেখানে আপনারা শুনবেন একজন ডোমের আত্মকাহিনী, একজন ডোমের কি হয়েছিল, এবং তাছাড়াও আরও বেশ কিছু ঘটনা থাকবে, সেই ঘটনাগুলো শুনবেন। একই সাথে আমাদের কথা হয়েছে সম্ভবত আমাদের কিছু গেস্ট আমরা আগামীকাল পেয়ে যাব, সেই গেস্টদের কাছ থেকেও আপনারা স্টোরি শুনবেন। সুতরাং একটা অন্য রকমের একটা মানে শো হতে যাচ্ছে আগামীকাল, সুতরাং আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদেরকে শুনবেন, আমাদের সঙ্গে থাকবেন, এবং এই সেলিব্রেশন চলুক, 1.5 মিলিয়নের এই সেলিব্রেশন চলুক, এটা আপনাদেরই সেলিব্রেশন, আপনারাই আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন ভূত.কমকে, এবং খুব দ্রুত সময়ের মধ্যে অবশ্যই। আর সেই সাথে আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন, আপনাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে ফেলুন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করুন টু গেট অল দ্য নোটিফিকেশন। প্রতিদিনই কিছু না কিছু নিয়ে আমরা আপনাদের সাথে আসি, আপনাদের সামনে আসি, সুতরাং আপনারা আমাদের সঙ্গে ঠিক এই একইভাবে থাকবেন বলে আমি আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।